রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সংকটে নারীত্ব। এই সিরিজে আলোচনার বিষয় আধুনিক জীবনে নারী, নারীত্ব, নারীবাদ এবং এ নিয়ে যা কিছু সৃষ্ট সংকট। আগেকার নারীরা কেমন ছিল, এখন কেমন আছে এবং কোন পথে নারীদের কল্যাণ, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। ইসলাম ও নারীবাদ দুটি জীবন আদর্শের সংঘাত। বর্তমানে আমরা যে পৃথিবীতে বাস করি, বেশিরভাগ মানুষ মূলত দুইটি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি বা ওয়ার্ল্ড ভিউতে বিশ্বাস করেন। এই দৃষ্টিভঙ্গি দুইটি একে অন্যের সাথে বহুলাংশে সাংঘর্ষিক। এই সংঘর্ষ শুধুমাত্র ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ নয়, এমন নয় যে একজন ব্যক্তি তার নিজের ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রে এই দুইটি দৃষ্টিভঙ্গির মধ্যে সংঘর্ষ অনুভব করেন। বরং পরিবার, সমাজ, জাতীয় জীবন, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক ক্ষেত্রে এই দুইটি দৃষ্টিভঙ্গির মধ্যে নানা সংঘাত এবং তর্ক বিতর্ক দেখা যায়। এরপর দুইটি দৃষ্টিভঙ্গির মধ্যে কোনটি বেশি সঠিক, কোনটির উৎস অধিকতর নির্ভরযোগ্য, এইসব বিষয় নিয়ে প্রচুর আলাপ আলোচনা চলে। প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে পশ্চিমা লিবারেল ওয়ার্ল্ড ভিউ, আর দ্বিতীয় দৃষ্টিভঙ্গি হচ্ছে মুসলিমদের দৃষ্টিভঙ্গি বা ইসলামিক ওয়ার্ল্ড ভিউ। প্রথমটি অর্থাৎ ওয়েস্টার্ন লিবারেল ওয়ার্ল্ড ভিউ, এই চিন্তাধারার যারা ধারকবাহক, প্রচারক, প্রসারক এবং প্রতিষ্ঠাকারী, তারা যদিও বা মুখে দাবি করেন তাদের দৃষ্টিভঙ্গি এবং চিন্তাধারার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ তারা বলেন এগুলো ধর্মনিরপেক্ষ বা সেকুলার। কিন্তু বাস্তবতা হচ্ছে পশ্চিমা বিশ্বে একসময়ের শেকড় গেড়ে থাকা ইহুদি খ্রিস্টান ধর্মীয় আইনগুলোর সাথে বর্তমানের আধুনিক পশ্চিমা সেকুলার আইনেরও একটি প্রচ্ছন্ন সম্পর্ক হলেও আছে, যেভাবে আছে সেই রোমান যুগের বিভিন্ন শিরকি বিশ্বাসের ছাপ। উদাহরণস্বরূপ স্ট্যাচু অফ লিবার্টির কথাই আমরা বলতে পারি। এই স্ট্যাচু অফ লিবার্টি, এটা কার মূর্তি? ফ্রান্স যখন আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিল, সেই স্ট্যাচু একজন নারীর মূর্তি এবং সেটা হচ্ছে রোমান দেবী লিবার্টাস এর মূর্তি, যাকে রোমানরা স্বাধীনতার দেবী বলে বিবেচনা করত। সেই মূর্তির গায়ে রোমান হরফে লেখা আছে 4 জুলাই 1776 এই তারিখটি, যেদিন আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয়। এই মূর্তিটির যিনি নির্মাতা বা ভাস্কর, তিনি এই মূর্তির নাম দিয়েছিলেন লা লিবার্তে এক্লাইরেন্ট লিমন্ড। ফরাসি ভাষায় এই কথাগুলোর ইংরেজি অর্থ হচ্ছে লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ যে স্বাধীনতা নাকি সারা বিশ্বকে আলোকিত করছে। বর্তমান পৃথিবীর সাদা চামড়ার শ্বেতাঙ্গ পশ্চিমা বিশ্ব অর্থাৎ পশ্চিম ইউরোপ বা ইইউ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, এরাই হচ্ছে সেই প্রাচীন গ্রিক এবং রোমান সভ্যতার আধ্যাত্মিক উত্তরসূরি। সুতরাং কোনো ব্যক্তি যদি অধিকতর পর্যবেক্ষণ করেন এবং তদন্ত করেন, তাহলে দেখতে পাবেন যখন থেকে পশ্চিমা বিশ্বে ধর্মীয় বিধানকে বাদ দেওয়া শুরু হলো, অর্থাৎ তাদের সেই কথিত রেনেসা, এরপর আসলো সেই রিফর্মেশন বা সংস্কার, এবং এভাবে কথিত সেই এনলাইটেনমেন্ট পরবর্তী যুগে যখন সেকুলারিজমের উত্থান ঘটল, তখন থেকে যেই সব আদর্শের উৎপত্তি ঘটেছে সেগুলি হচ্ছে বর্তমান যুগের সবচেয়ে প্রভাবশালী বৈশ্বিক দৃষ্টিভঙ্গি পশ্চিমা সেকুলারিজমের উৎস। আর দ্বিতীয় দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমরা বলেছি, এটি হচ্ছে মুসলিমদের দৃষ্টিভঙ্গি বা ইসলামিক ওয়ার্ল্ড ভিউ। এই মতবাদে যারা বিশ্বাসী তারা বলেন আমাদের বিশ্বাস, চিন্তাধারা এবং দৃষ্টিভঙ্গির শেকড় বা উৎস হচ্ছে আল্লাহ তাআলা কর্তৃক নাজিলকৃত ওহি, যা নাজিল করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যুগে যুগে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওহি পাঠিয়েছেন নবী রাসূলদের উপরে, যার পূর্ণতা তিনি দিয়েছেন সর্বশেষ নবী এবং রাসূল রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহি পাঠানোর মাধ্যমে। সুতরাং যারা এই দ্বিতীয় চিন্তাধারায় বিশ্বাস করেন তারা বলেন ইসলামিক দৃষ্টিভঙ্গি সারা বিশ্বের সকল মানুষের জন্য প্রযোজ্য, এটি স্থান কাল নির্বিশেষে সর্বযুগে সর্বস্তরে প্রযোজ্য, এটি কোনো নির্দিষ্ট সময়, নির্দিষ্ট যুগ কিংবা নির্দিষ্ট এলাকার মানুষের জন্য সীমাবদ্ধ নয়, নির্দিষ্ট কোনো জাতির মানুষের জন্যেও এটা সীমাবদ্ধ নয়। অপরদিকে যারা প্রথম দৃষ্টিভঙ্গি অর্থাৎ পশ্চিমা সেকুলারিজম এবং লিবারালিজমে বিশ্বাস করেন, তারা মনে করেন তাদের দৃষ্টিভঙ্গি, তাদের চিন্তাধারা এবং তাদের বিশ্বাস, তাদের সভ্যতা এবং কালচার, সেটাই মানুষের জন্য সর্বোত্তম জীবন আদর্শ। এই যে দুইটি দৃষ্টিভঙ্গি বা ওয়ার্ল্ড ভিউয়ের মধ্যে সংঘাত, এই প্রসঙ্গে 1992 সালে প্রকাশিত একটি বইয়ের নাম উল্লেখ করা যায়, যেই বইটি লিখেছেন জাপানি বংশোদ্ভূত আমেরিকান লেখক ফ্রান্সিস ফুকুয়ামা। তার বইটির নাম দ্য এন্ড অফ হিস্ট্রি অ্যান্ড দ্য লাস্ট ম্যান। এই বইটিতে লেখক মূলত যে থিওরি তুলে ধরেছেন তার সারমর্ম হচ্ছে, তিনি বলেছেন, মানব জাতি তার চিন্তাগত এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বর্তমান যুগে এসে, এবং এই বুদ্ধিবৃত্তিক এবং চিন্তাগত বিকাশের সর্বোচ্চ স্তরের বহিঃপ্রকাশ হচ্ছে বর্তমান যুগের পশ্চিমা সেকুলার লিবারেল গণতান্ত্রিক চিন্তাধারা। লেখক বিভিন্ন যুক্তিতর্কের মাধ্যমে বলতে চেয়েছেন, এই চিন্তাধারা এবং জীবন আদর্শের থেকে উন্নত এবং উত্তম কোনো জীবনবিধান বা মতাদর্শ মানুষের পক্ষে আবিষ্কার করা আর সম্ভব নয়। 1991 সালের দিকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এবং এর আগে প্রায় 50 বছর ধরে চলে আসা আমেরিকা এবং রাশিয়ার মধ্যে চলমান শীতল যুদ্ধের সমাপ্তির পর লেখক যখন এই বইটি প্রকাশ করলেন, তিনি দাবি করলেন, পশ্চিমা সেকুলার লিবারেল গণতান্ত্রিক চিন্তাধারার বিজয়, এটাই নাকি ইতিহাসের সমাপ্তি বা পূর্ণতা। তবে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে, তিনি তার বইতে এই কথা উল্লেখ করতে ভুলেননি যে বর্তমানে বিশ্ববাসীদের মধ্যে যারা এই পশ্চিমা মানবরচিত সেকুলার দৃষ্টিভঙ্গি গ্রহণ করেনি তারা হচ্ছেন মুসলিমরা, অর্থাৎ মুসলিম বিশ্ব। কাজেই তিনি তার বইতে উল্লেখ করেছেন, এই দুইটি চিন্তাধারার মধ্যে সংঘাত অনিবার্য, অর্থাৎ সেকুলারিজম বনাম ইসলামী দৃষ্টিভঙ্গি। ইসলাম কিভাবে নারীদের মর্যাদা বৃদ্ধি করেছে, নারীদেরকে আরও মর্যাদাবান করেছে, এই প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে একজন শায়খ এই ভূমিকা উল্লেখ করেছিলেন তার লেকচারে। তিনি সেই লেকচার দিয়েছিলেন 90 দশকের মাঝামাঝি সময়ে। সেই সময়েই তিনি যে কথাগুলো বলেছিলেন, দুইটি চিন্তাধারার মধ্যে সংঘাত অনিবার্য, অর্থাৎ সেকুলারিজম এবং ইসলামী দৃষ্টিভঙ্গির মধ্যে সংঘাত অনিবার্য, তার সেই কথাগুলো কতটা সত্য সেটা পরবর্তী 20 বছরের ইতিহাস দেখলেই আমরা দেখতে পাই। 2001 সালের পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্য তথা মুসলিম দেশগুলোতে পশ্চিমা শক্তি তার সমস্ত সামরিক, অর্থনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক শক্তি নিয়ে হামলে পড়ে মুসলিমদের জীবনধারা পরিবর্তন করার জন্য। কাজেই সেকুলারিজম এবং ইসলামী দৃষ্টিভঙ্গির মধ্যে লড়াই, এটা একটি অনিবার্য বাস্তবতা। এই দুইটি ওয়ার্ল্ড ভিউ বা দৃষ্টিভঙ্গি লালনকারীদের মধ্যে যেই সব বিষয় নিয়ে সবচেয়ে বেশি মতপার্থক্য এবং ঝগড়া বিতর্ক হয় সেটা হচ্ছে নারী প্রসঙ্গ। যেমন এই দুইটি দৃষ্টিভঙ্গির মধ্যে নারীর মর্যাদা এবং অবস্থান কীরূপ হবে, কোন দৃষ্টিভঙ্গি নারীর প্রতি কী ধরনের চিন্তাধারা লালন করে, তাদেরকে কীভাবে দেখে, সমাজে, রাষ্ট্রে, পরিবারে নারীদের অবস্থান কী হওয়া উচিত, এই সম্পর্কে দুইটি দৃষ্টিভঙ্গির মতামত কী, কোন আদর্শে এবং চিন্তাধারার মধ্যে নারীদেরকে বেশি মর্যাদা দেওয়া হয়েছে, কোন চিন্তাধারায় নারীদেরকে জুলুম নির্যাতন করা হয়েছে বা দমিয়ে রাখা হয়েছে, এইগুলো হচ্ছে এই দুইটি দলের মধ্যে আলোচনার কিছু বিষয়বস্তু। পশ্চিমা চিন্তাধারা বিশ্বাসীরা দাবি করেন, কেবলমাত্র পশ্চিমা সেকুলার লিবারেলরাই নারীদেরকে মর্যাদাবান করেছেন, নারীর মর্যাদা বৃদ্ধি করেছেন, আর সময়ের সাথে সাথে তারা নারীদেরকে একের পর এক আরও অধিকার দিয়ে যাচ্ছেন। আর পশ্চিমা নারীবাদীরা বর্তমানে বলে, তাদের সিস্টাররা বা তাদের বোনেরা, অর্থাৎ মুসলিম বিশ্বে যারা নারী আছে তাদের দিকে ইঙ্গিত করে তারা বলে যে এই নারীরা নাকি এখনও নির্যাতনের শিকার, তাদেরকে দমিয়ে রাখা হয়েছে। আর বিপরীতে আপনি যখন কোনো মুসলিমের সাথে সাক্ষাৎ করবেন তখন মুসলিমরা বলবে, ইসলামী চিন্তাধারা এবং ইসলামী জীবন আদর্শের মধ্যেই নারী পুরুষকে তাদের প্রকৃত মর্যাদা এবং স্বাধীনতা দেওয়া হয়েছে। একজন মুসলিম যিনি ইসলামী জীবনবোধে বিশ্বাস করেন তিনি বলবেন, পশ্চিমা চিন্তাধারার লালনকারীরা মূলত এক ধরনের ধোঁকাবাজির শিকার, তারা ধোঁকাগ্রস্ত, এ কারণে তারা মনে করে তারা স্বাধীন, কিন্তু বাস্তবে তাদের সেই স্বাধীনতার কোনো অস্তিত্ব নেই। আজকের পর্বে আমরা তুলনামূলক চিত্র তুলে ধরব যে এই দুইটি দৃষ্টিভঙ্গি বা বিশ্বাসের মধ্যে নারীদেরকে কোন দৃষ্টিতে উপস্থাপন করা হয়েছে আর ইসলাম নারীদেরকে কোন দৃষ্টিতে দেখে। সুতরাং এই পর্বটি অনেকটাই দার্শনিক ভিত্তি বা ফিলোসফিক্যাল লেভেল থেকে উপস্থাপন করা হচ্ছে। এর বাইরে গিয়ে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস বা বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা, অর্থাৎ কোন দেশে বা কোন স্থানে কোন নারীর প্রতি কী আচরণ করা হয়েছে সেগুলো উল্লেখ করা হচ্ছে না, বরং সামগ্রিকভাবে ইসলামী জীবন আদর্শে নারীকে কীভাবে মূল্যায়ন করা হয়েছে সেটাই এই পর্বের আলোচনার বিষয়বস্তু। এই প্রসঙ্গে একটি বিষয় উল্লেখ করা খুবই জরুরি, সেটা হচ্ছে ইসলাম নারীদেরকে কোন দৃষ্টিতে দেখে। এই বিষয়টি আমরা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারব না যতক্ষণ না আমরা বুঝতে পারব যে এই দুইটি জীবন আদর্শের মধ্যে দার্শনিক ভিত্তি বা তাদের চিন্তাধারা এবং বিশ্বাসের আকিদাগত বা আদর্শগত বুঝের মূল ভিত্তিটা কী। আর এটা হচ্ছে একটি থিওলজিক্যাল কনসেপ্ট। প্রথমে দেখা যাক পশ্চিমা চিন্তাধারায় নারীদেরকে কীভাবে দেখা হতো, তাদের প্রতি কেমন দৃষ্টিভঙ্গি লালন করা হতো। এই বিষয়টির তুলনামূলক আলোচনা শুরু করা যাক। আমরা জানি পশ্চিমা বিশ্ব নিজেদেরকে প্রাচীন গ্রিক রোমান সভ্যতার বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকার মনে করে, এবং এটা হচ্ছে সেই গ্রিক সভ্যতা যা ছিল ঈসা আলাইহিস সালামের আগের সময়ে। এই কারণে দেখা যায় বর্তমানে পশ্চিমের বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের বড় একটি অংশের উৎস হচ্ছে সেই সব প্রাচীন গ্রিক দার্শনিক, যাদের নাম আমরা সকলেই জানি। তারা হচ্ছেন অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস এবং অন্যান্যরা। তারা নারীদেরকে কোন দৃষ্টিতে দেখতেন? নারীর প্রতি অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা, আদর্শ, বিশ্বাস কেমন ছিল? কেউ যদি প্রাচীন গ্রিক দার্শনিকদের রচনা এবং তাদের রেখে যাওয়া কাজগুলোকে পর্যালোচনা করেন, তাহলে দেখতে পাবেন নারীর প্রতি তারা খুবই অপমানজনক, মর্যাদাহানিকর দৃষ্টিভঙ্গি লালন করতেন। উদাহরণস্বরূপ, অ্যারিস্টটল তার বিভিন্ন রচনায় যুক্তিতর্ক সহকারে উল্লেখ করেছেন যে নারীরা নাকি পূর্ণ মানুষ নয়। তার মতে নারীরা নাকি জন্মগতভাবেই ত্রুটিপূর্ণ, অস্থির স্বভাবের, খামখেয়ালি স্বভাবের, কাজেই তাদেরকে বিশ্বাস করা যায় না এবং সবসময় তাদেরকে সন্দেহের চোখে বা ছোট চোখে দেখতে হবে। ইতিহাস দেখলে আমরা দেখতে পাই সেই সময়কার রচনাবলী থেকে জানা যায় অল্প কিছু অভিজাত নারী বাদে গ্রিক সমাজের বেশিরভাগ নারীর অবস্থাই ছিল খুবই শোচনীয়। কার্যত তাদের অবস্থা দাস দাসী কিংবা পশু পাখির থেকে খুব একটা উন্নত ছিল এমনটা বলা যায় না। এই অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গি তথা গ্রিক দার্শনিকদের চিন্তাধারা পরবর্তীতে প্রবাহিত হয়েছে ক্যাথলিক চার্চের আদি ধর্মীয় রচনাবলীতেও। উদাহরণস্বরূপ, সেন্ট থমাস তিনি তার লেখায় প্রস্তাব করেছেন যে নারীরা নাকি হচ্ছে শয়তানের ফাঁদ। তিনি আরও লিখেছেন, উইমেন ইজ অ্যান ইমপারফেক্ট ম্যান। সুতরাং পশ্চিমা বিশ্বে আগে থেকে চলে আসা সেই গ্রিক দার্শনিকদের চিন্তা বা অ্যারিস্টটলের চিন্তার উপর ভিত্তি করে ক্যাথলিকরা যেন সেই কঙ্কালের উপর নতুন করে রক্ত মাংস বসালেন। তারা ব্যবহার করলেন তাদের ধর্মীয় রচনাবলীকে। তাদের দৃষ্টিতে অ্যাডাম অ্যান্ড ইভ বা আদম এবং হাওয়া আলাইহিস সালামের ঘটনাগুলোকে, ক্যাথলিকদের চোখে নারীরাই নাকি পুরুষদের পতনের কারণ, কারণ তাদের দৃষ্টিতে হাওয়া আলাইহিস সালামের কারণে আদম আলাইহিস সালাম জান্নাতে নিষিদ্ধ ফল খেয়ে দুনিয়াতে নেমে আসতে বাধ্য হয়েছিলেন, যা খ্রিস্টান ধর্মের অরিজিনাল সিন বা আদি পাপ। উল্লেখ্য, এই বিষয়টির ভিন্ন ব্যাখ্যা রয়েছে ইসলামে। এক্ষেত্রে এককভাবে নারীকে দোষারোপ করা হয় না, বরং ইসলামী দৃষ্টিভঙ্গি হচ্ছে আদম এবং তার স্ত্রী উভয়েই ভুল করেছিলেন, এককভাবে এখানে কাউকে দোষারোপ করা হয় না। যাই হোক, সেই ক্যাথলিক ধর্মযাজকরা তারা মনে করতেন নারী মাত্রই অবিশ্বাসী, নারীকে সতর্কতার সাথে সন্দেহের চোখে দেখতে হবে, কারণ তারা মনে করতেন নারীর কারণেই মানবজাতি জান্নাত থেকে দুনিয়াতে নেমে আসতে বাধ্য হয়েছে। তারা আরও বিশ্বাস করতেন সমস্ত মন্দ বিষয় নাকি সৃষ্টি হয়েছে নারী থেকে, এবং এই ধরনের রচনা মধ্যযুগের খ্রিস্টান চার্চ ফাদারদের লেখায় পরিপূর্ণ, ধারাবাহিকভাবে পাওয়া যায়। এরপরের ইতিহাস থেকে আমরা জানি ইউরোপে ক্যাথলিকদের প্রভাব হ্রাস পেল। তাদের বিরুদ্ধে উত্থান ঘটল প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের, যাদের হাত ধরে উত্থান ঘটল রিফর্মেশন বা ধর্মীয় সংস্কারের। এরপর ক্যাথলিক চার্চের নিয়মনীতি বা কড়াকড়ি থেকে প্রোটেস্ট্যান্টরা নিজেদেরকে মুক্ত করার সিদ্ধান্ত নিল। এভাবে উদ্ভব ঘটল পরবর্তী কথিত রেনেসাঁস যুগের। এরপর এলো কথিত সেই এইজ অফ এনলাইটেনমেন্ট। এই যুগে এসে যেসব চিন্তাধারার উদ্ভব ঘটল, তার কারণে তারা সিদ্ধান্ত নিল ক্যাথলিকদের বহু চিন্তাধারা থেকে তারা নিজেদেরকে মুক্ত স্বাধীন করবে এবং এটা করতেই হবে। এভাবে প্রাচীন চিন্তাকে বাতিল করে তারা নতুন চিন্তা গ্রহণ করতে লাগলেন। সেই সব চিন্তাধারার কিছু ছিল নিছক বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে। যেমন, পূর্বে মনে করা হতো পৃথিবী স্থির এবং পৃথিবীর চারপাশে সূর্য ঘোরে, কিন্তু নতুন চিন্তাধারায় বিশ্বাস করা হলো পৃথিবী স্থির নয়, বরং সূর্যের চারপাশেই পৃথিবী ঘুরছে। এছাড়া কিছু চিন্তাধারা ছিল ধর্মীয় বিশ্বাসগত, যেমন প্রোটেস্ট্যান্ট আন্দোলনের নেতা মার্টিন লুথার সিনিয়র তার রচনাবলী। এর বাইরে আরও কিছু সামাজিক সংস্কারও ছিল, এবং তার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে সমাজে নারীদের অবস্থান কেমন হবে সেই সংক্রান্ত আলোচনা। এভাবে বিভিন্ন ক্ষেত্রে নতুন চিন্তাধারা গ্রহণ করার পরেও আমরা দেখতে পাই এনলাইটেনমেন্ট যুগের বিভিন্ন লেখক বা চিন্তাবিদ বা দার্শনিকদের লালন করা বিভিন্ন মৌলিক থিমে আদি গ্রিক দার্শনিকদের চিন্তার প্রভাব অবশ্যই ছিল। কার্যত তাদের দুই দলের মধ্যে খুব একটা তফাত ছিল না নারীদের ব্যাপারে। প্রাচীন গ্রিক দার্শনিকদের মতো তারাও মনে করতেন নারী একটি অপূর্ণাঙ্গ সৃষ্টি, তারা নাকি পূর্ণ মানুষ নয়। উদাহরণস্বরূপ, ফরাসি বিপ্লবের যুগে ফরাসি লেখক রুশো কিংবা ভল্টেয়ার এবং অন্যান্যরা নারীদেরকে মনে করতেন সমাজের কাছে একটি লায়াবিলিটি বা বোঝা। এই নারীদেরকে দেখাশোনা করতে পুরুষরা বাধ্য হচ্ছে। সংক্ষেপে বা একেবারে অল্প কথায় এটাই হচ্ছে পশ্চিমের লালন করা বুদ্ধিবৃত্তিক ইতিহাসের বিবরণ, যা প্রবাহিত হয়েছে প্রজন্ম থেকে প্রজন্মে এবং এক সভ্যতা থেকে আরেক সভ্যতায়। এরই ধারাবাহিকতায় 18 শতকের শেষের দিকে ফরাসি বিপ্লবের উত্থানকালে এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পাই প্রথম দিকে কিছু নারী এবং পরবর্তীতে বিভিন্ন পুরুষদের রচনাবলিতে উঠে এসেছে, তারা দাবি করেন নারীদের প্রতি লালন করা এইসব চিন্তাধারার পরিবর্তন আনতে হবে। এরই মাধ্যমে আমরা নারীদের মধ্যে প্রথম কোট আনকোট ফেমিনিন মুভমেন্টের উদ্ভব দেখতে পাই। এবং এই সকল বিষয়ে যেসব বই লেখা হয়েছে তার মধ্যে আলোচিত একটি বই হচ্ছে ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন, যেটা লিখেছেন ম্যারি উলস্টনক্রাফ্ট। বইটি রচনা হয়েছিল 1792 সালে। ম্যারি উলস্টনক্রাফ্ট তার সেই বইটি লিখেছিলেন রুশোর সেই বইয়ের জবাব হিসেবে। পরবর্তী দীর্ঘ ইতিহাসকে সংক্ষেপে বললে আমরা বলতে পারি এভাবে ধীরে ধীরে নারীদেরকে বিভিন্ন অধিকার দেওয়ার প্রচলন শুরু হয়। প্রথম দিকের অধিকারগুলো ছিল মূলত আইনগত অধিকার। উদাহরণস্বরূপ 18 শতাব্দীর পশ্চিমা মহিলারা আইনগতভাবে কোনো সম্পত্তির মালিক হতে পারত না। পশ্চিমের কোনো একজন মহিলা আইনগতভাবে কোনো সম্পত্তির মালিক হবে এটা ছিল একটি অকল্পনীয় ব্যাপার। পুরুষরা যেভাবে তাদের সম্পত্তির মালিকানা অর্জন করতে পারত, মালিকানা পরিবর্তন করতে পারত, ক্রয় বিক্রয় করতে পারত, সম্পত্তি খরচ করতে পারত, মহিলারা সেভাবে পারত না। এবং পরবর্তী ইতিহাস থেকে আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে নারীদেরকে যখন থেকে সম্পত্তির অধিকার দিয়ে আইন পাশ হতে থাকে সেগুলো আরও কয়েক দশক পরের ঘটনা। 1840-এর দিকে আমেরিকাতে এবং 1870 সালে ইংল্যান্ডে নারীদের প্রতি সম্পত্তির মালিকানা প্রদানের আইন পাশ করা হয়। সেই সময়কার ইতিহাসের সামাজিক পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ছিল শিল্প বিপ্লবের উত্থান। 1760 সালের পরবর্তী সময় থেকে শিল্প বিপ্লব বিভিন্ন ধাপে ধাপে উত্থান ঘটেছে। এই শিল্প বিপ্লবের হাত ধরে উত্থান ঘটে নগরায়নের এবং ব্যাপকভাবে সামাজিক জীবনে পরিবর্তন আসে। এই শিল্প বিপ্লব এখনও চলমান আছে, যা ঘটছে প্রযুক্তির ক্ষেত্রে। শিল্প বিপ্লবের উত্থান অর্থাৎ যুগ যুগ ধরে চলে আসা পেশি শক্তির বিপরীতে যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে, কলকারখানা মিল ফ্যাক্টরিকে কাজে লাগিয়ে যখন বিভিন্ন রকমের উৎপাদন শুরু হলো, সেই সময়ে সেখানে কাজ করার জন্য মহিলাদেরকেও নিয়োগ করা শুরু হলো। ইতিহাসে সেই প্রথমবারের মতো নারীরা ব্যাপকভাবে নিজের পরিবারের বাইরে গিয়ে কর্মক্ষেত্রে যোগ দিতে লাগলো। প্রথম দিকে নারীদেরকে টেক্সটাইল শিল্পে লাগানো হতো, এর কারণ হচ্ছে তাদেরকে কম মজুরি দিয়ে কাজ করানো যেত। ধীরে ধীরে অন্যান্য কঠোর শারীরিক পরিশ্রমের কাজ করতে হয় এমন ক্ষেত্রেও নারীদেরকে নিয়োগ করা শুরু হলো। যেমন ইংল্যান্ডের বিভিন্ন কয়লা খনিতে যেখানে ঘণ্টার পর ঘণ্টা কঠিন পরিশ্রমের কাজ করতে হতো, সেখানেও নারীদেরকে নিয়োগ করা শুরু হলো। সেই সময় নারীদেরকে পুরুষের তুলনায় কম মজুরি দেওয়া হতো। এই কারণে নারীদের তরফ থেকে যেসব আন্দোলন গড়ে ওঠে তার অন্যতম একটি প্রধান দাবি ছিল নারী পুরুষের সমান মজুরি দিতে হবে। এরপর 19 শতাব্দীর শেষ দিকে নারীরা আন্দোলন করতে থাকে ভোটাধিকারের জন্য, অর্থাৎ তারা তাদের রাজনৈতিক অধিকার দাবি করে। এরপর 20 শতাব্দীতে এসে বিশ্ববাসী দেখল 2টি বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নারী আন্দোলনে একটি নতুন মাত্রা যুক্ত হয় এবং এই আন্দোলনকে বলা হয় নারী মুক্তি আন্দোলন বা উইমেন লিবারেশন মুভমেন্ট। তখনকার আন্দোলনকারীরা শুধুমাত্র নারীর আইনগত অধিকার নিয়ে কথা বলা নয়, বরং নারীর প্রতি সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলতে শুরু করেন। নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি, নৈতিকতা এবং নারী পুরুষ নির্বিশেষে উভয়ের জন্য কথিত যৌন স্বাধীনতার আন্দোলন শুরু করেন। তখনকার আন্দোলনকারীদের একটি বক্তব্য ছিল এরকম, বিয়ে এবং পরিবারের বিষয়ে যেসব ঐতিহ্যগত ধর্মীয় সাংস্কৃতিক সামাজিক ধারণা প্রচলিত আছে সেগুলোর কারণেই নাকি নারীরা বঞ্চিত এবং নারীদেরকে দমিয়ে রাখা হয়েছে, সেগুলোর কারণেই নাকি নারীর অধিকাংশ সমস্যার উৎপত্তি। কাজেই সেই সব আন্দোলনকারীরা এবং তাদের দার্শনিক বা চিন্তকরা নারীর ঐতিহ্যগত জীবন, নারীর নারীত্ব, মাতৃত্ব, বিয়ে এবং পরিবারের বিরুদ্ধে বই পুস্তক লিখতে শুরু করলেন। যিনি এর সূচনা করেছিলেন তিনি হচ্ছেন সিমন দ্য বিভোয়ার, ফরাসি দার্শনিক। 1949 সালে তিনি সেই বই লা ডোজিয়েম সেক্স বা সেকেন্ড সেক্স এই বইটি প্রকাশ করেন। এরপর অন্যান্য নারীবাদী রচনার মধ্যে সবচেয়ে প্রভাবশালী যেসব বই আছে তার মধ্যে আরেকটি হচ্ছে ফেমিনিন মিস্টিক। বেটি ফ্রিডেন তিনি এই বইটি লেখেন 1963 সালে আমেরিকাতে। এই দুইটি বই, এগুলি হচ্ছে নারীবাদের সবচেয়ে উল্লেখযোগ্য, সবচেয়ে বেশি পঠিত দুটি বই। এর বাইরে শীর্ষ নারীবাদী আইকনদের লেখা আরও অনেক বই আছে যেগুলো এখানে আমরা উল্লেখ করছি না, সামনের দিকে ইতিহাস পর্বে ইনশাআল্লাহ কিছুটা উল্লেখ করা হবে। এই ছিল সংক্ষেপে নারীবাদী আন্দোলনের দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় তরঙ্গের বিবরণ, যা স্থায়ী হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1960 সাল থেকে শুরু করে 1980 সাল বা 80 দশকের শেষ পর্যন্ত। 1990 সালের পরবর্তী সময়কে ধরা হয় নারীবাদী আন্দোলনের তৃতীয় তরঙ্গ বা থার্ড ওয়েভ। তৃতীয় তরঙ্গের লেখকরা এবং চিন্তকরা তাদের রচনাবলিতে এবং তাদের বক্তব্যে দাবি করতে শুরু করলেন, নারী আর পুরুষের মধ্যে নাকি কোনো পার্থক্যই নেই, আর জেন্ডার এটা নাকি কেবলমাত্র পরিবেশ বা সামাজিক আচার আচরণের সমষ্টি এবং পরিবেশ ও সামাজিক আচরণের মাধ্যমে তৈরিকৃত একটি ধারণা মাত্র। এভাবে সেক্স থেকে জেন্ডারকে পৃথক করে একটি নতুন ধারণার প্রবর্তন করা হলো। এতদিন পর্যন্ত সারা বিশ্বে সমস্ত জায়গাতেই যে কোনো অভিধানেই যদি দেখা হতো তাহলে জেন্ডার শব্দের একটি অর্থ পাওয়া যেত, সেটা হচ্ছে লিঙ্গ। কিন্তু 1990 সালের পরবর্তী সময়ে সেক্স থেকে জেন্ডারকে পৃথক করে জেন্ডার আইডেন্টিটিকে আলাদা বলে দাবি করতে শুরু করা হলো। অর্থাৎ তাদের কথার মানে হচ্ছে, তারা বলতে লাগলেন, যদি আমরা একটি ছেলে শিশু বা মেয়ে শিশুকে বড় করার পরিবেশকে বদলে দেই তাহলে নাকি পুরুষরা নারীতে রূপান্তরিত হতে পারে আর নারীরা নাকি পুরুষে রূপান্তরিত হতে পারে। এর মাধ্যমে তারা বুঝিয়ে থাকেন, পুরুষদের মাধ্যমে নারীদের কাজ করানো সম্ভব আর নারীদের মাধ্যমে পুরুষদের কাজ করানো সম্ভব। এভাবে জেন্ডারের ধারণাটিকে ঘোলাটে করে দিয়ে তৃতীয় তরঙ্গের পরবর্তী সময়ে নারীবাদীরা সমকামীদের সাথে হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করে যাচ্ছে। একেবারে সংক্ষিপ্ত কথায় বলতে গেলে নারী আন্দোলনের এটাই হচ্ছে ইতিহাস এবং নারী আন্দোলন বর্তমানে এই পর্যায়ে এসে ঠেকেছে। এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা জানলাম বর্তমান সময় থেকে শুরু করে 2500 বছর আগের পশ্চিমা ঐতিহ্য সম্পর্কে। অতীতে সেখানে তাদের মধ্যে ছিল এক ধরনের এক্সট্রিমিজম বা প্রান্তিকতা, যেখানে নারীদেরকে মানুষ বলেই স্বীকার করা হতো না। আর বর্তমানে এসেছে আরেক ধরনের এক্সট্রিমিজম বা প্রান্তিকতা, যেখানে নারী আর পুরুষের মধ্যে কোনো ধরনের পার্থক্যই স্বীকার করা হয় না, এমনকি লিঙ্গ পার্থক্যকেও অস্বীকার করা হয় বিভিন্ন আজগুবি থিওরি দিয়ে। সংক্ষেপে এটাই হচ্ছে নারী সম্পর্কে প্রথম দৃষ্টিভঙ্গি বা পশ্চিমা সেকুলার লিবারেল দৃষ্টিভঙ্গির সার কথা। বলাই বাহুল্য, মাত্র কয়েক মিনিটের আলোচনাতে এই দীর্ঘ ইতিহাসের প্রতি সুবিচার করা সম্ভব নয়, তবে সেখান থেকে আমরা কিছু মৌলিক ধারণা অবশ্যই পেতে পারি। এবার আমরা যেতে পারি যারা দ্বিতীয় দৃষ্টিভঙ্গি লালন করেন, অর্থাৎ মুসলিমদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে। এই সম্পর্কে আমরা কিছুটা বিস্তারিত উল্লেখ করব। নারীর প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি কেমন, এই প্রসঙ্গে প্রথমে একটি কথা স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন। অন্য জীবন দর্শনের সাথে মুসলিমদের জীবন দর্শনের একটি মৌলিক পার্থক্য হচ্ছে, মুসলিমরা বিশ্বাস করেন জীবন সম্পর্কে তাদের চিন্তা চেতনা এবং বিশ্বাসের ভিত্তি হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে নাজিল করা ঐশী দিক নির্দেশনা তথা ওহী। অন্যান্য সভ্যতা কিংবা জীবন দর্শন, যেমন প্রাচীন গ্রিক সভ্যতা কিংবা রেনেসাঁ যুগের পরবর্তী এনলাইটেনমেন্ট বা ফরাসি বিপ্লবের যারা চিন্তাবিদ, যারা দার্শনিক ছিলেন, তাদের সমস্ত মতবাদ হচ্ছে মানবরচিত, মানুষের মস্তিষ্ক প্রসূত। কিন্তু ইসলামের ব্যাপারটি এমন নয়। মুসলিমরা যা বিশ্বাস করেন, তারা যা অনুসরণ করেন এবং যে সকল মৌলিক দৃষ্টিভঙ্গি আঁকড়ে ধরেন, সব কিছুই এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এ কারণে মুসলিমরা বিশ্বাস করেন, যা কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা হয়েছে সেই সব বিষয়ের সত্যতা এবং সঠিকতা নিয়ে কোনো প্রশ্ন করা চলে না। সত্য কী, হোয়াট ইজ ট্রুথ? মুসলিমদের কাছে এর উত্তর হচ্ছে, ওহির মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে যা এসেছে সেটাই সত্য। মুসলিমদের মূল আর্গুমেন্ট হচ্ছে, আল্লাহ তাআলা তিনি মানুষকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রব, কাজেই যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনিই মানুষের ব্যাপারে সবচেয়ে ভালো জ্ঞান রাখেন। সূরা মুলকের আয়াতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লতীফুল খাবীর, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না, তিনি সূক্ষ্ম জ্ঞানী, তিনি সব বিষয়ে অবগত। মুসলিমদের আরেকটি বিশ্বাস হচ্ছে, আল্লাহ তাআলা তিনি ন্যায়পরায়ণ, তিনি মানুষের উপরে কিংবা তার কোনো সৃষ্টির উপরে বিন্দুমাত্র জুলুম করেন না, তিনি মহাজ্ঞানী, মহাবিজ্ঞ, হিকমতওয়ালা। সুতরাং আল্লাহ তাআলা তার অসীম জ্ঞান অনুসারে এবং ন্যায় বিচার অনুসারে যা কিছু মানুষের জন্য নির্ধারণ করেছেন সেটাই উত্তম। আল্লাহ তাআলা মানুষের জন্য যে সকল আদেশ নিষেধ এবং দায়িত্ব কর্তব্য নির্ধারণ করে দিয়েছেন মানুষের জন্য সেটাই উত্তম। এ কারণে মুসলিমরা আল্লাহ তাআলার দেয়া জীবনবিধান, ইসলামী জীবন দর্শনকে মেনে চলার চেষ্টা করেন এবং এটা হচ্ছে তাদের ইমানের বহিঃপ্রকাশ। আগেই বলা হয়েছে, এই পর্বে আলোচনা করা হবে দুইটি বিপরীত বৈশ্বিক দৃষ্টিভঙ্গি বা ওয়ার্ল্ড ভিউয়ের মূল ভিত্তি বা আকিদাগত বিশ্বাসের যেই ফিলোসফিক্যাল ভিত্তি, দার্শনিক ভিত্তি, সেটা সম্পর্কে। এর বাইরে গিয়ে নারী সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি কেমন, এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে যদি আমরা নারী সম্পর্কে ইসলামের বিভিন্ন বিধিবিধান নিয়ে আলোচনা করতে থাকি, তাহলে হয়তোবা সেকেন্ডারি ধাপের কিছু ফায়দা অর্জন হবে, কিন্তু মূল উদ্দেশ্য অর্জিত হবে না। কাজেই সেই দিকে আমরা যাচ্ছি না। যদিও বা এই সিরিজের শেষের দিকে একটি পর্বে আমরা এই ধরনের কিছু বিষয় উল্লেখ করব, কিন্তু বর্তমানে গুরুত্বের ক্রমধারায় তা দ্বিতীয় ধাপের বলে এখানে সেগুলো উল্লেখ করা হচ্ছে না। অর্থাৎ ইসলামের নারী অধিকার সম্পর্কে, বিভিন্ন আইনকানুন এবং নিয়ম সম্পর্কে অমুসলিমরা যে সকল প্রশ্ন বারবার উপস্থাপন করেন, সেই ধরনের কিছু বিষয় এই সিরিজের শেষের দিকে সংক্ষেপে উল্লেখ করা হবে। এখন যেটা আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে একজন নারীকে ইসলাম কোন দৃষ্টিতে দেখে, ইসলামের দৃষ্টিতে নারীত্বের সংজ্ঞা কী, একজন নারীর কাছে ইসলাম কী প্রত্যাশা করে। মুসলিমদের মধ্যে কি সেই প্রাচীন গ্রিক দার্শনিকদের মতো কিংবা আদি খ্রিস্টান ধর্মযাজকদের মতো কোনো চিন্তাধারা আছে? মুসলিমরা কি এরকম মনে করেন যে নারীরাও পূর্ণ মানুষ নয়, অপূর্ণাঙ্গ? মুসলিমরাও কি এরকম মনে করেন যে নারীরা শয়তানের ফাঁদ, এই কারণে তাদেরকে সবসময় এড়িয়ে চলতে হবে, সন্দেহের চোখে দেখতে হবে? মুসলিমরা কি তাদের মতো মনে করেন যে নারীরা সৃষ্টিগতভাবেই অশুভ, মন্দ এবং সৃষ্টিগতভাবেই ক্ষতিকর? সার্বিকভাবে নারীদের প্রতি মুসলিমদের উপলব্ধি কী? এর জবাবে যেসব বিষয় বলা যায় সেগুলো হচ্ছে, ইসলামের ধর্মগ্রন্থগুলোর বর্ণনাতে অর্থাৎ কোরআন, হাদিস এবং তার ব্যাখ্যা বা ফিকহের কিতাব যদি কেউ পুনঃ পুনঃ অধ্যয়ন করেন, বারবার পড়েন, তাহলে তার কাছে যেই সত্য ফুটে উঠবে সেটা হচ্ছে, কোরআনের মাধ্যমে এই বিষয়টি সুস্পষ্টভাবে উপস্থাপিত হয়েছে যে নারী এবং পুরুষ উভয়েই মানুষ এবং নারী এবং পুরুষ উভয়ে মিলেই একক মানবসত্তা গঠন করে। সুতরাং মানুষ হওয়ার ক্ষেত্রে নারী এবং পুরুষ কেউই কারো থেকে কম নয় বা কারো মধ্যেই অপূর্ণতা নেই। নারী এবং পুরুষ মানুষ হওয়ার ক্ষেত্রে উভয়েই সমান, এই ক্ষেত্রে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। একথা শুনে অনেকেই বলতে পারেন, এটা আবার পৃথক করে বলার কী আছে, এই তথ্য তো আমরা সবাই জানি, বলা যায় এটা হচ্ছে মানুষের সাধারণ জ্ঞান বা কমন সেন্সের অন্তর্ভুক্ত। কিন্তু এরপরেও এই কথাটি পৃথকভাবে উল্লেখ করার প্রয়োজন আছে। এর কারণ হচ্ছে যে পশ্চিমা সভ্যতা নিয়ে আমরা তুলনামূলক আলোচনা করছি, সেই পশ্চিমা সভ্যতার গোড়াপত্তন হয়েছিল যে দৃষ্টিভঙ্গির উপরে, সেটা হচ্ছে পশ্চিমা সভ্যতার যারা চিন্তক তারা মনে করতেন নারীরা নাকি পূর্ণাঙ্গ মানুষ নয়, নারীদেরকে তারা অপূর্ণাঙ্গ সৃষ্টি মনে করতেন। আরও চমকপ্রদ তথ্য হচ্ছে, নারীরাও যে পূর্ণাঙ্গ মানুষ এই চিন্তাধারা এবং আইডিয়া মাত্র 100 বছর আগে পশ্চিমা বৌদ্ধা মহলে গ্রহণযোগ্যতা পেয়েছে। এর আগে পশ্চিমে নারীদেরকে পূর্ণ মানুষ বলেই মনে করা হতো না। কাজেই পশ্চিমের সেই চিন্তাধারার সাথে তুলনা করে যখন দেখা যায় প্রায় 1500 বছর আগে ইসলামের মাধ্যমে যখন নারীদেরকেও আইনগত অধিকার দেওয়া হলো এবং মানুষ হওয়ার ক্ষেত্রে নারীদের মধ্যে কোনো ত্রুটি নেই, নারীরাও পূর্ণাঙ্গ মানুষ, এই সকল বিষয়গুলো ঘোষণা করা হলো, সেটা ছিল একটি বৈপ্লবিক আইডিয়া। মানবজাতির উৎপত্তি কিভাবে হয়েছে এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলকনাকুম মিন যাকারিউ ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানবজাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী থেকে এবং বিভক্ত করেছি তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা পরস্পরকে পরস্পরের সাথে পরিচিত হতে পারো। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে সেই সর্বাধিক মর্যাদাপ্রাপ্ত যে সর্বাধিক পরহেজগার বা মুত্তাকি। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সব কিছুর খবর রাখেন। এই আয়াতের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে মানব জাতির উৎপত্তি ঘটেছে একজন পুরুষ এবং একজন নারী থেকে। সুতরাং সৃষ্টিগতভাবে মানুষ হওয়ার ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়ে সমান অংশীদার। একইভাবে সূরা নিসার শুরুতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুমুল লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। হে মানব সমাজ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে এবং তার থেকে সৃষ্টি করেছেন তার সঙ্গিনীকে এবং তাদের দুজন থেকে বিস্তার ঘটিয়েছেন অগণিত পুরুষ এবং নারীর। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সমস্ত মানুষের সৃষ্টি হয়েছে একই উৎস থেকে, একই পরিবার থেকে, অর্থাৎ একই পিতামাতা আদম এবং তার স্ত্রীর মাধ্যমে। সুতরাং মানুষ হওয়ার ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়েই সমান অংশীদার। একইভাবে ইসলামিক ধর্মগ্রন্থের ধর্মীয় আইনের দ্বিতীয় প্রধান উৎস হাদিস, সেখানে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নামা নিসা উ শাকাইকুর রিজাল, নারী আর পুরুষ একে অন্যের যমজ প্রতিচ্ছবি। শাকাইক এই শব্দের মানে হচ্ছে কোনো কিছুর যমজ প্রতিচ্ছবি, অর্থাৎ আপনি কোনো একটি বস্তু নিলেন, মাঝখান দিয়ে চিরে সেটাকে দুই টুকরা বা দুই খণ্ড করে ফেলেন, তাহলে সেই দ্বিখণ্ডিত টুকরার একটি অংশ আরেকটি অংশের পরিপূরক হবে এবং সেই দুই টুকরো মিলেই ওই সম্পূর্ণ জিনিসটি গঠিত হয়। সেই হাদিস থেকে বোঝা যাচ্ছে নারী এবং পুরুষ মিলেই পূর্ণাঙ্গ মানব জাতি তৈরি হয়, দুজনে মিলেই সম্পূর্ণ মানব সত্তা তৈরি করে। নারী আর পুরুষ একে অন্যের পরিপূরক, একজন ছাড়া আরেকজন পূর্ণ হতে পারে না। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বাদুহুম আউলিয়াউ বাদ, ইমানদার পুরুষ এবং ইমানদার নারী একে অন্যের সহায়ক। সুতরাং এখানে পশ্চিমা সভ্যতার বিপরীতে ইসলামী অবস্থানকে মিলিয়ে দেখলে দেখা যায়, যেখানে পশ্চিমা সভ্যতার ইতিহাসে দীর্ঘ সময় পর্যন্ত নারীদেরকে পুরুষের পরিপূরক মনে করা দূরে থাকুক, তাদেরকে মানুষ বলেই মনে করা হতো না, সেখানে ইসলামী সভ্যতা শুরু থেকেই নারী এবং পুরুষকে একে অন্যের সহযোগী, একে অন্যের পরিপূরক এবং উভয়ে মিলেই পূর্ণাঙ্গ মানবসত্তা এভাবে বিবেচনা করা হয়েছে। যদিও বর্তমানের পশ্চিমা সভ্যতা নারী পুরুষ উভয়কেই পরিপূর্ণ মানবসত্তা মনে করতে দ্বিধা করে না, কিন্তু এই অবস্থানে আসতে তাদেরকে অনেক সংগ্রাম করতে হয়েছে, কাঠখড় পোড়াতে হয়েছে। সুতরাং নারী এবং পুরুষ উভয়ে মানুষ এই পয়েন্টে একমত হওয়ার পর যদি আমরা এই বিষয়টি নিয়ে আরেক ধাপ উপরে চিন্তা করি, তাহলে প্রশ্ন করা যেতে পারে মানুষের জীবনের বা মানব জাতির জীবনের আসল উদ্দেশ্যটা কী। দুনিয়াতে মানুষ এসেছে, মানুষ বিচরণ করছে, এর উদ্দেশ্য কী? নারী পুরুষ মিলে উভয়ে কোন বিষয় অর্জনের জন্য সংগ্রাম করে যাচ্ছে, এবং সেই উদ্দেশ্য অর্জনের জন্য তারা যদি প্রচেষ্টা না করে তাহলে তাদের পরিণতি কী হবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে, মুসলিমরা জানেন দুনিয়াতে মানুষের সৃষ্টির পেছনে আল্লাহ তাআলার একটি মহান উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলার প্রতিটি সৃষ্টির পেছনে মহান উদ্দেশ্য আছে, এমন কিছু নেই যা অনর্থক সৃষ্টি করা হয়েছে বা খেল তামাশার উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা এই ধরনের অনর্থক কাজ থেকে পবিত্র, তিনি খেল তামাশার জন্য কোনো কিছুই সৃষ্টি করেননি। কাজেই মানুষের সৃষ্টির পেছনে অবশ্যই উদ্দেশ্য আছে, এবং সেই উদ্দেশ্যের কথা বারবার কুরআন হাদিসের বিভিন্ন জায়গায় সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করা। সূরা যারিয়াতের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষ জাতিকে কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে। সুতরাং মানুষের জীবনের এই উদ্দেশ্য, এটা পূরণে নারী আর পুরুষের মধ্যে কোনো পার্থক্য রাখা হয়নি। এটাই হচ্ছে এসেন্স অফ হিউম্যানিটি বা মানব জাতির সার নির্যাস। নারী আর পুরুষ উভয়ের জীবনের লক্ষ্য উদ্দেশ্য একই, এবং সেটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। এটাই হচ্ছে ইসলামী কালচার এবং সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামী সভ্যতা এবং কালচারের ভিত্তি প্রতিষ্ঠিত এই ধর্মীয় আকীদাগত বিশ্বাসের উপরে। অপরদিকে অন্য সভ্যতা যারা পশ্চিমা লিবারেল সেকুলার চিন্তাধারায় বিশ্বাসী, উদাহরণস্বরূপ বর্তমানের আমেরিকান সিভিলাইজেশন, তাদের বিশ্বাসের ভিত্তি কী? তাদের বিশ্বাসের ভিত্তি হচ্ছে আমেরিকায় যাদেরকে ফাউন্ডিং ফাদার বলে মনে করা হয় তাদের বিভিন্ন রচনাবলী। লিবারালিজমের ফাউন্ডিং ফাদার বিবেচনা করা হয় পশ্চিমা দার্শনিক জন লককে, এবং এরপর আরও রয়েছেন জন স্টুয়ার্ট মিল এবং পরবর্তী সময়ে জন রাউলসের বিভিন্ন রচনাবলী। বর্তমান বিশ্বে পশ্চিমা সভ্যতার নেতৃত্বদানকারী আমেরিকান সভ্যতার ইতিহাস খুবই সংক্ষিপ্ত, গত 300 বছরের ইতিহাস। তাদের সভ্যতার ভিত্তি হচ্ছে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র বা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এবং সেখানে যেসব মূলনীতি রাখা হয়েছে সেগুলো। আমেরিকার মানুষের রচিত সংবিধানের ভিত্তি হচ্ছে তাদের ফাউন্ডিং ফাদারদের বিভিন্ন রচনাবলী। পশ্চিমা সভ্যতার আদর্শিক ভিত্তির মধ্যে আরও রয়েছে রাজতন্ত্র এবং গণতন্ত্রের মধ্যে তুলনামূলক বিভিন্ন আলোচনা এবং আর্গুমেন্ট, যা বিভিন্ন লেখকদের রচনায় উঠে এসেছে। সুতরাং তাদের সভ্যতার আদর্শিক ভিত্তি হচ্ছে কিছু রাজনৈতিক চিন্তাধারা যা মানুষের মস্তিষ্ক প্রসূত, এটাই হচ্ছে সার কথা। এখানে কেউ হয়তো বলতে পারেন, না, এখানেই সব কিছু শেষ নয়, এর বাইরেও তাদের বিভিন্ন ট্র্যাডিশন বা ঐতিহ্য আছে, এর বাইরেও বিভিন্ন ব্যক্তির রচনাবলী যেগুলো অনেক আগে থেকে চলে এসেছে, কিংবা খ্রিস্টান ধর্মের কিছু নির্দিষ্ট চিন্তাধারার কথাও তারা উল্লেখ করতে পারেন। তবে সার্বিকভাবে একথা নিঃসন্দেহে বলা যায় যে পশ্চিমা জীবনাদর্শের মূল ভিত্তি হচ্ছে একটি রাজনৈতিক চিন্তাধারা, অপরদিকে ইসলামী জীবনাদর্শ এবং চিন্তাধারার মূল ভিত্তি হচ্ছে ধর্মীয় বিশ্বাস। বর্তমানের ইসলামী সভ্যতা অর্থাৎ সকল নবীদের ধারাবাহিকতার মাধ্যমে, যিনি সর্বশেষ নবী এবং রাসুল হিসেবে এসেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ইতিহাস হচ্ছে 1500 বছরের পুরনো একটি ধর্মীয় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত ইতিহাস। এই বিশ্বাস ধারণকারী একজন মুসলিমের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে শিরকবিহীনভাবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করে যাওয়া। মুসলিম শব্দের অর্থই হচ্ছে যিনি আত্মসমর্পণকৃত, যিনি নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেন। মুসলিমরা কোনো নির্দিষ্ট ভৌগোলিক জাতির মধ্যে সীমাবদ্ধ নয়, নির্দিষ্ট কোনো নৃতাত্ত্বিক জাতিগত পরিচয়ে সীমাবদ্ধ নয়, নির্দিষ্ট ধরনের কোনো বর্ণ বা রেইসের মধ্যেও সীমাবদ্ধ নয়। সুতরাং এটাই হচ্ছে ইসলামের সার নির্যাস, নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে দেওয়া। ইসলাম ধর্মে নারী এবং পুরুষ নির্বিশেষে উভয়েই এই মহান লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণের জন্য আমৃত্যু কাজ করে যাচ্ছেন। এই উদ্দেশ্য পূরণের জন্য উভয়কেই একই ধরনের দায়িত্ব পালন করতে হয়। যেমন নারী এবং পুরুষ উভয়কেই এই কথা সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। এটি হচ্ছে ইসলামের প্রথম ভিত্তি। নারী এবং পুরুষ উভয়কেই দৈনিক পাঁচ বার পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যেটা হচ্ছে ইসলামের দ্বিতীয় ভিত্তি। একইভাবে তৃতীয় ভিত্তি হচ্ছে রমাজানে সিয়াম পালন করতে হবে। চতুর্থ ভিত্তি হচ্ছে যাদের আর্থিক এবং শারীরিকভাবে সঙ্গতি আছে তাদেরকে জীবনে একবার মক্কায় হজ করতে হবে। পঞ্চম ভিত্তি হচ্ছে যাকাত প্রদান করতে হবে, যাদের উপরে যাকাতের শর্ত প্রযোজ্য হবে তাদের ক্ষেত্রে। আকীদা এবং বিশ্বাসের ক্ষেত্রে নারী এবং পুরুষকে একই ধরনের আকীদা বিশ্বাস রাখতে হবে। একইভাবে আরও অনেক বিষয়ের উল্লেখ করা যায়, যেমন কোন বিষয়গুলো বৈধ, কোন বিষয়গুলো অবৈধ, হালাল হারামের যে নীতিমালা সেগুলোর ক্ষেত্রে নারী এবং পুরুষের মধ্যে সাধারণভাবে কোনো পার্থক্য নেই, খুঁটিনাটি কিছু মাসলা মাসাইল ছাড়া। সুতরাং এটাই হচ্ছে একজন অমুসলিমের সাথে একজন মুসলিমের গুরুত্বপূর্ণ পার্থক্য। বিষয়টি যে কারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অন্যান্য ধর্মে ধর্মীয়ভাবে নারী এবং পুরুষের মধ্যে বৈষম্যের বিষয়টি একেবারে প্রতিষ্ঠিত এবং স্পষ্ট। সেখানে ইসলামে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মীয়ভাবে শুধুমাত্র নারী বা পুরুষ হওয়ার কারণে কাউকে সৃষ্টিগতভাবে কারো থেকে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়নি। অন্যান্য ধর্মে যে ধর্মীয়ভাবে নারী পুরুষের মধ্যে বৈষম্য রাখা হয়েছে এর উদাহরণ কি? এর একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আসার 50 বছর আগে ইউরোপের ফ্রান্সে তখনকার ধর্মযাজকরা বিশপরা একটি সম্মেলনে একত্রিত হয়েছিল। তারা একত্রিত হয়ে আলোচনা করছিল যে নারী দেহের মধ্যে আসলে আত্মা বলে কিছু আছে কি না, আর যদি আত্মা বলে কিছু থেকেই থাকে তাহলে পৃথিবীতে নারীদের অস্তিত্বের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য কি আল্লাহ তাআলার ইবাদত করা? যদি তারা আল্লাহর ইবাদত করে তাহলে তারাও কি স্বর্গে যাবে? এইসব বিষয় নিয়ে খ্রিস্টান ধর্মযাজকরা একত্রিত হয়ে আলোচনা করছিল, বিতর্ক করছিল। অনেক আলোচনার পর শেষ পর্যন্ত সিদ্ধান্ত এটা পাশ হলো যে হ্যাঁ, নারী দেহের মধ্যেও আত্মা আছে। এর আগ পর্যন্ত ভিন্ন ধারণা পোষণ করা হতো। সেই সম্মেলনের আগ পর্যন্ত তারা মনে করত শুধুমাত্র ঈশ্বরের ইবাদতবন্দী করা নয়, বরং পুরুষের খেদমত করাও একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নারীর জীবনের। অপরদিকে ইসলামে জীবনের উদ্দেশ্য আত্মসমর্পণ করা, এই কথার অর্থ হচ্ছে নারীরা পুরুষের কাছে আত্মসমর্পণ করবে এমনটি নয়, বরং নারী এবং পুরুষ উভয়েই আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। এখানে একটি ইন্টারেস্টিং বিষয় সংক্ষেপে উল্লেখ করা যায়, সেটা হচ্ছে পশ্চিমা সভ্যতা বনাম ইসলামী সভ্যতার মধ্যে মৌলিক পার্থক্যটি দুইটি বিপরীত ধর্মী শব্দের মাধ্যমে প্রকাশ করা যায়। পশ্চিমা সভ্যতার মূল কথা হচ্ছে স্বাধীনতা বা লিবার্টি, আর ইসলামী সভ্যতার মূল কথা হচ্ছে সমর্পণ বা সাবমিশন। স্বাধীনতার একেবারে সম্পূর্ণ বিপরীত শব্দ হচ্ছে আত্মসমর্পণ করা। সুতরাং এই দুইটি জীবন দর্শন কত বিপরীত, শুধুমাত্র এই দুইটি শব্দের যে পার্থক্য সেই বিপরীত অর্থ থেকেও বোঝা যায়। আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে এবং শাস্তি ও পুরস্কারের ক্ষেত্রে নারী এবং পুরুষের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি। যদি আমরা কোরআনের বিভিন্ন আয়াতগুলো পড়ি তাহলে আমাদের কাছে এটা একেবারে সুস্পষ্ট হয়ে উঠবে। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় ঘোষণা করেছেন, বারবার ঘোষণা করেছেন যে নারী এবং পুরুষের মধ্যে যারা ঈমান আনবে, আল্লাহ তাআলার ইবাদতবন্দী করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মাধ্যমে পুরস্কৃত করবেন। আর নারী এবং পুরুষের মধ্যে যারাই অবাধ্যতা করবে, ঈমান আনবে না, আল্লাহ তাআলার ইবাদতবন্দী করবে না, তারা নারী হোক কিংবা পুরুষ হোক তাদেরকে সমান শাস্তি দেওয়া হবে। এই ক্ষেত্রে নারী এবং পুরুষ হওয়ার কারণে তাদের মধ্যে কোনো ধরনের তারতম্য করা হবে না। এই কারণে কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে বারবার নারী এবং পুরুষ শব্দের কথা উল্লেখ করা হয়েছে। ফরাসি ভাষার মতো আরবি ভাষাতেও দুই ধরনের ক্রিয়াপদ আছে। একটি ক্রিয়াপদের মাধ্যমে স্ত্রী অর্থ, আরেকটি ক্রিয়াপদের মাধ্যমে পুরুষ অর্থ বোঝানো হয়। আল্লাহ তাআলা নারী এবং পুরুষবাচক উভয় অর্থই কোরআনের বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন। ইন্নামা নিসা উ শাকাইকুর রিজাল এই হাদিসের ভিত্তিতে ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যদি কোনো কিছু পুরুষ ক্রিয়াবাচক অর্থেও ব্যবহার করা হয় সাধারণভাবে সেটা নারীদের জন্য প্রযোজ্য, এটাই বোঝা যায়। যতক্ষণ না কোনো বিধান কোনো লিঙ্গের জন্য পৃথকভাবে সুনির্দিষ্টভাবে প্রযোজ্য সেই অর্থ পাওয়া যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাগুলো বললাম, অর্থাৎ নারী পুরুষ নির্বিশেষে ইসলামী জীবন বিশ্বাসের মূল যে তিনটি ভিত্তি হচ্ছে তার মধ্যে এক নম্বর নারী এবং পুরুষ উভয়েই মানুষ, দুই নম্বর নারী এবং পুরুষ উভয়েরই জীবনের লক্ষ্য উদ্দেশ্য একই, তিন নম্বর সেই লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে সফল হলে কিংবা ব্যর্থ হলে অর্থাৎ পুরস্কার এবং শাস্তির ক্ষেত্রে নারী এবং পুরুষের মধ্যে লিঙ্গের ভিত্তিতে কোনো তারতম্য নেই ইসলামী জীবন বিশ্বাসে। অন্যান্য ধর্ম বা জীবন বিশ্বাসের বিপরীতে ইসলামী জীবন বিশ্বাসের এই বিষয়টি এটি ছিল একটি ব্রেক থ্রু পয়েন্ট বা যুগান্তকারী বিশ্বাস। শুধুমাত্র ধর্মীয় বিষয় নয় বরং রাজনৈতিক এবং সামাজিক উপলব্ধি দার্শনিক চিন্তাধারার মধ্যেও এটি ছিল একটি বৈপ্লবিক পরিবর্তন। এই কারণে 1500 বছর আগের পৃথিবীতে ইসলামের মাধ্যমে নারীদেরকে যে সকল অধিকার দেওয়া হয়েছে সেটা সেই সময়কার পৃথিবীতে অন্য ধর্মে বা অন্য জীবনাদর্শে চিন্তাও করা যেত না। যদিও সেই সব অধিকারকে বর্তমান পৃথিবীতে অনেকেই খুব সাধারণ বা একেবারে গিভেন প্রাপ্য এমনটাই তো হওয়া উচিত এরকম মনে করে থাকেন, কিন্তু সেই সময়ে এগুলো ছিল এক একটি বিপ্লবী ধারণা। উদাহরণস্বরূপ, নারীদের সম্পত্তির মালিক হওয়া, নিজের ইচ্ছায় সম্পত্তির মালিকানা পরিবর্তন করতে পারা কিংবা বিক্রি করতে পারা, সেই ক্ষেত্রে ইসলামে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি। পুরুষের মতো নারীদেরকেও রাজনৈতিক অধিকার দেওয়া হয়েছে বাইয়াত দেওয়ার মাধ্যমে অথবা বাইয়াত প্রত্যাহার করার মাধ্যমে। নারীদের দেওয়া আরও রাজনৈতিক অধিকারের মধ্যে রয়েছে একজন নারী চাইলে নিজের পক্ষ থেকে একজন যুদ্ধবন্দীকে নিরাপত্তা দিতে পারে। এভাবে ইসলামের বিভিন্ন বিষয়ে সাধারণভাবে যেরকমভাবে নারী এবং পুরুষের মধ্যে সমতা রয়েছে ঠিক তেমনিভাবে নারী এবং পুরুষের মধ্যে কিছু ক্ষেত্রে পার্থক্যও আছে। যেসব বিষয়ে নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য রয়েছে সেগুলো রয়েছে নারী এবং পুরুষের লিঙ্গ পার্থক্যের কারণে, নারী এবং পুরুষ পরস্পরের পরিপূরক হওয়ার কারণে। সুতরাং সেই সব বিষয়ে পার্থক্য থাকার মানে এই নয় যে সত্তাগতভাবেই কোনো লিঙ্গের মধ্যে কাউকে অন্যের তুলনায় উত্তম কিংবা কাউকে অন্যের তুলনায় অধম মনে করা হচ্ছে অথবা কাউকে সত্তাগতভাবেই কারো তুলনায় শুভ কিংবা অশুভ মনে করা হচ্ছে, না এমনটা নয়। বরং ইসলামে নারী এবং পুরুষ একে অন্যের পরিপূরক। নারী এবং পুরুষের পরস্পরের পরিপূরক হওয়ার বিষয়টি খুবই চমৎকারভাবে ফুটে উঠেছে সূরা আল লাইলের আয়াতে। সূরাতুল লাইলে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকাল যাকারা ওয়াল উনসা ইন্না সাআয়াকুম লাশাত্তা। শপথ রাত্রির যখন সে আচ্ছন্ন করে, শপথ দিনের যখন সে আলোকিত হয়, এবং তার যিনি নর এবং নারী সৃষ্টি করেছেন, নিশ্চয়ই তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের। অর্থাৎ কেউ চেষ্টা করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আর কেউ প্রচেষ্টা করে আল্লাহ তাআলার অসন্তুষ্টির পথে। এই শুরুর দিকের আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা প্রথমে রাত এবং দিনের দৃষ্টান্ত দিয়েছেন, এরপর নারী এবং পুরুষের কথা বুঝিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা বুঝিয়েছেন রাতের কিছু নির্দিষ্ট উদ্দেশ্য আছে, দিনের কিছু নির্দিষ্ট উদ্দেশ্য আছে, প্রত্যেকেরই কিছু নির্দিষ্ট দায়িত্ব আছে। যদি এই পৃথিবীতে সবসময় রাত থাকতো, কখনো দিন না আসতো, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত, মানুষ বা কোনো সৃষ্টি জগৎ টিকতে পারতো না। ঠিক তেমনইভাবে যদি এই পৃথিবীতে সবসময় দিন থাকতো এবং কখনোই রাত না হতো, তাহলেও তা ধ্বংস হয়ে যেত। রাত এবং দিনের আবর্তনের মাধ্যমেই পৃথিবী টিকে রয়েছে। একইভাবে নারী এবং পুরুষের দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন ব্যক্তিগতভাবে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে সর্বত্র নারী এবং পুরুষের পৃথক দায়িত্ব কর্তব্য বা পৃথক জেন্ডার রোল রয়েছে। অথচ এটাই হচ্ছে বর্তমান পৃথিবীতে একটি বিরাট বিতর্কের বিষয়, বিশেষভাবে পশ্চিমাদের কাছে। এটাই হচ্ছে পশ্চিমা সভ্যতা এবং ইসলামী বিশ্বাসের মধ্যে নারী বিষয়ে সবচেয়ে বড় বিতর্কের বিষয়। নারীবাদীর কাছে যে কোনো বিষয়ে নারী এবং পুরুষের মধ্যে যে কোনো ধরনের পৃথক ভূমিকা, পৃথক জেন্ডার রোল বা যে কোনো ধরনের পৃথকীকরণ করাই নাকি বৈষম্য। তারা বলে এই দুইটি লিঙ্গের মধ্যে কোথাও কোনো ধরনের পার্থক্যই রাখা যাবে না। এভাবে একসময় যে পশ্চিমা বিশ্ব নারীদেরকে মানুষ বলেই স্বীকার করতে চাইতো না, তারা আজ চলে গেছে আরেকটি এক্সট্রিম প্রান্তে। একসময় তারা নারীদেরকে মানুষ বলেই বিশ্বাস করতে চাইতো না, আর বর্তমানে তারা বলছে নারী আর পুরুষের মধ্যে কোনো পার্থক্যই রাখা যাবে না, এমনকি লিঙ্গ পার্থক্যও রাখা যাবে না। যে কারণে তারা বলছে নারী আর পুরুষের লিঙ্গ পৃথক হলেও জেন্ডার নাকি একই হতে পারে। এই কারণে বর্তমানে তারা বলে সামাজিক পরিবেশ, কালচার এবং লালন পালনের পদ্ধতির কারণেই নাকি, লালন পালনের পদ্ধতির কারণেই নাকি নারী আর পুরুষের মধ্যে আলাদা ভূমিকা নির্ধারিত হয়েছে সমাজে। এই কারণে তারা বলে নারী আর পুরুষের পৃথক ভূমিকা বলে কিছু নেই। যদি আমরা ভিন্ন পরিবেশে সন্তানদেরকে ভিন্নভাবে বড় করে তুলি, তাহলে একজন নারীও নাকি পুরুষের সব কাজ করতে পারে, আর একজন পুরুষও নাকি নারীর সব কাজ করতে পারে। যদিও তাদের এই কথাগুলোর কোনো প্রমাণ নেই কিংবা কোনো ভিত্তি নেই, সামাজিক বৈজ্ঞানিক কোনো দিক থেকেই এই সকল কথার সত্যতার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায় না। শুধুমাত্র গায়ের জোরে তারা এই সকল বিষয় বর্তমানে প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে বিশ্বব্যাপী। বিপরীতে ইসলামে নারী এবং পুরুষের সুনির্দিষ্ট জেন্ডার রোল রয়েছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নারী এবং পুরুষের মধ্যে এই যে পৃথক ভূমিকা রয়েছে, কার কাজ কী হবে সেটা কে ঠিক করে দেবে? ইসলামে এর উত্তর খুবই সহজ। এটা ঠিক করে দিবেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই হচ্ছে বর্তমান যুগে পশ্চিমা সভ্যতা এবং ইসলামের মধ্যে নারী বিষয়ে অন্যতম প্রধান পার্থক্য, আরেকটি বিতর্কের বিষয়। ইসলামের বিপরীতে নারীবাদ বলে নারী নিজেই নিজের ভালোমন্দ বুঝবে, সে নিজেই নিজের করণীয় বর্জনীয় ঠিক করে নেবে। সুতরাং দুইটি জীবন বিশ্বাসের মধ্যে এই পার্থক্য, এই পার্থক্যকে আমরা ঠিক দার্শনিক পার্থক্য বলতে পারি না, কারণ দর্শন শব্দের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তুলনামূলকভাবে সঠিক শব্দ হচ্ছে আদর্শগত কিংবা ধর্মতাত্ত্বিক পার্থক্য। অর্থাৎ নারী এবং পুরুষের মধ্যে কিছু বিষয়ে পার্থক্য, পৃথক জেন্ডার রোল থাকার পর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ব্যক্তি জীবনে, পরিবারে, সমাজে কিংবা রাষ্ট্রে কোথাও নারী এবং পুরুষের পৃথক ভূমিকা থাকলেই সেটাই কি বৈষম্য, সেটাই কি অবিচার? অন্যভাবে, বিপরীতভাবেও এই প্রশ্নটি করা যায় যে সর্বত্র সমতা প্রতিষ্ঠা করলে সেটাই কি ন্যায় বিচার হবে? এই প্রসঙ্গে সেই অমুসলিম কাফির গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের একটি উক্তিও উল্লেখযোগ্য। অ্যারিস্টটল বলেছিল, দুইটি ভিন্ন বস্তু বা বিষয়কে যদি একইভাবে দেখা হয় এটাই তো বৈষম্য করা। সুতরাং নারী এবং পুরুষ উভয়েই মানুষ, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই, তবে তারা অবশ্যই দুইটি ভিন্ন লিঙ্গ। এই ক্ষেত্রে উভয়কেই যদি একইভাবে দেখা হয় সেটাই হবে বৈষম্য। সুতরাং যে সকল ক্ষেত্রে নারী এবং পুরুষের লিঙ্গ পার্থক্যের বিষয়গুলো একেবারে সুস্পষ্ট, সেই সব ক্ষেত্রেও যদি তাদেরকে একই বিধান দিয়ে বিচার করা হয়, যদি পৃথক জেন্ডার রোল অস্বীকার করা হয়, সেটাই হবে বৈষম্য। উদাহরণস্বরূপ মাতৃত্বের বিষয়টি, মাতৃত্ব সংশ্লিষ্ট যেই সকল দায়িত্ব, কর্তব্য সন্তান প্রতিপালন করা, সেগুলো অর্পণ করা হয়েছে নারীর হাতে, কারণ এটা নারীর সৃষ্টিগত বৈশিষ্ট্য। শুধুমাত্র সাংস্কৃতিক ঐতিহ্য, সংস্কৃতি কিংবা সামাজিক প্রথার কারণে মেয়েরা মা হচ্ছে বিষয়টা এমন নয়। শারীরিকভাবে শুধুমাত্র মেয়েরাই সন্তান প্রসব করতে, সন্তান জন্ম দিতে সক্ষম, এবং অবশ্যই এই ক্ষেত্রে পুরুষেরও নির্দিষ্ট ভূমিকা রয়েছে। এরপর সৃষ্টিগতভাবেই সন্তান লালন পালনের ক্ষেত্রে নারীরাই অধিক যোগ্যতা সম্পন্ন, অধিক পারদর্শী পুরুষের তুলনায়। সন্তান এবং মায়ের মধ্যে যেই বন্ধন, সেটা কোনো ঐতিহ্য বা সমাজের সৃষ্টি করা নয়। সুতরাং সন্তান এবং মায়ের মধ্যে যেই সাইকোলজিক্যাল বন্ডিং, যে ফিজিক্যাল বন্ডিং আছে, এগুলো মানুষের কোনো সৃষ্টি করা প্রথা বা ট্র্যাডিশনের থেকেও অনেক ঊর্ধ্বের বিষয়। এগুলো নারীর সৃষ্টিগত বৈশিষ্ট্য, যে কারণে ইসলামে নারীদের উপরে মাতৃত্ব সংশ্লিষ্ট দায়িত্বগুলো প্রদান করা হয়েছে, এগুলো পুরুষকে দেওয়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মারআতু রাঈয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী তার স্বামীর পরিবার, সন্তান সন্ততির উপরে দায়িত্বশীল, তাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যেহেতু ইসলামে নারীর উপরে মাতৃত্ব সংশ্লিষ্টের দায়িত্ব বেশি দেওয়া হয়েছে, সেই কারণে নারীকে এই সংক্রান্ত উপযুক্ত মর্যাদাও দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, পিতার তুলনায় সন্তানের কাছে মায়ের মর্যাদা 3 গুণ বেশি দেওয়া হয়েছে। নারী এবং পুরুষের মধ্যে সৃষ্টিগতভাবে অনেক বৈশিষ্ট্যগত পার্থক্য আছে, সেই অনুসারে ইসলামে দায়িত্ব কর্তব্যের পার্থক্য আছে। লক্ষণীয় দুইটি লিঙ্গের মধ্যে পার্থক্য আছে, এই কারণে তারা একে অন্যের বিরোধী বা একে অন্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত বিষয়টা এমন নয়, বরং একে অন্যের পরিপূরক। পরিপূরক কথাটির মানে হচ্ছে একজনের কাছে এমন কিছু আছে যা অপরজনের কাছে নেই, তাই নিজেদের প্রয়োজন পূরণের জন্য উভয়ে একে অন্যের উপরে নির্ভরশীল। পরস্পর পরস্পরের সহযোগিতার মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে পারে, এটাই হচ্ছে পরিপূরক কথার অর্থ। কিন্তু পশ্চিমা জীবনবোধ বা দৃষ্টিভঙ্গিতে, বিশেষ করে নারীবাদী চিন্তা চেতনার মধ্যে একটি ধারণা এরকম আছে যে এই দুইটি বিপরীত লিঙ্গ, নারী এবং পুরুষ, নাকি একে অন্যের সাথে সংগ্রামে লিপ্ত, লড়াইয়ে লিপ্ত, যেটাকে তারা নাম দিয়েছে ব্যাটেল অফ সেক্স, যে কথাটি তারা বারবার উল্লেখ করে। বলাই বাহুল্য, ইসলামে এই ধরনের কোনো ধারণা নেই। যেমনটি সূরাতুল লাইলের শুরুর দিককার আয়াতের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন, রাত এবং দিন যেভাবে একে অন্যের পরিপূরক, তেমনইভাবে নারী এবং পুরুষ পরস্পরের পরিপূরক। এই ছিল আমাদের এই পর্বের তাত্ত্বিক আলোচনা। এবারে কিছু বাস্তব উদাহরণের দিকে যাওয়া যাক। যদি আমরা প্রশ্ন করি যে এই দুইটি আইডিয়া, দুইটি চিন্তাধারা, বিশ্বাস এবং জীবনবোধের মধ্যে, দুইটি দৃষ্টিভঙ্গির মধ্যে কোনটি অধিক সফলতা অর্জন করেছে, ইতিহাসের দিকে ফিরে তাকিয়ে যদি প্রশ্ন করা হয় কোন জীবনবোধ, কোন জীবন বিশ্বাস মানবতার কল্যাণে অধিক অবদান রেখেছে, সেকুলার পশ্চিমা দৃষ্টিভঙ্গি নাকি ইসলামী দৃষ্টিভঙ্গি, এই প্রসঙ্গে একটি সলিড উদাহরণ পেশ করা যায়, যে সম্পর্কে এর আগেও কথা বলা হয়েছে। সেটা হচ্ছে কন্যা শিশুর জীবনের নিরাপত্তা প্রসঙ্গ। 1995 সালে চীনের রাজধানী বেইজিংয়ে জাতিসংঘের উদ্যোগে আয়োজিত হয়েছিল চতুর্থ বিশ্ব নারী সম্মেলন। বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিরা সেখানে আলোচনা করেছিলেন কীভাবে বিশ্বজুড়ে নারীর মর্যাদা এবং সম্মান বৃদ্ধি করা যায়। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, তার মধ্যে একটি বিষয় ছিল কন্যা শিশুর জীবনের নিরাপত্তা সম্পর্কে। উল্লেখ্য, যেই দেশে বসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেই চীন ছিল কন্যা শিশুদেরকে হত্যার জন্য কুখ্যাত। এর কারণ হচ্ছে তাদের সেই জনসংখ্যা সম্পর্কে এক সন্তান নীতি গ্রহণ করা। চীনের বিভিন্ন গ্রামীণ এলাকা যেখানে কৃষি নির্ভর সমাজ, সেখানে কেবলমাত্র একটি সন্তান নেওয়া যাবে, সেই ক্ষেত্রে সকলেই চেষ্টা করতে লাগলো পুত্র সন্তানের পিতামাতা হওয়ার জন্য। যখনই জানা যেত গর্ভে একটি কন্যা সন্তান আছে, সেই কন্যা সন্তানকে হত্যা করে ফেলা হতো অ্যাবর্শনের মাধ্যমে। বর্তমান পৃথিবীতেও চীন এবং ভারত, পৃথিবীর এই দুইটি বৃহৎ জনসংখ্যার রাষ্ট্রে, গর্ভপাতের মাধ্যমে জন্মের আগে অথবা জন্মের পরেও ইচ্ছাকৃতভাবে কন্যা শিশুদেরকে হত্যার হার অনেক বেশি, যে কারণে এই দুইটি দেশে নারী এবং পুরুষের সংখ্যার অনুপাতের মধ্যেও ব্যাপক তারতম্য দেখা যাচ্ছে। এই দুইটি দেশের কিছু কিছু এলাকায় নারী এবং পুরুষের মধ্যে শতকরা পার্থক্য 35-40% পর্যন্ত হতে পারে। কাজেই কন্যা শিশুর ব্যাপারে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা প্রয়োজন, এটি একটি বাস্তবতা। কন্যা শিশুকে যেন কেউ নেতিবাচক দৃষ্টিকোণ থেকে না দেখে কন্যা শিশুর জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, এটি ছিল একটি জরুরি বিষয়। কিন্তু সেই চতুর্থ বিশ্ব নারী সম্মেলন যা অনুষ্ঠিত হয়েছিল চীনে, আর যেহেতু চীন ছিল সেই সম্মেলনের আয়োজক, কাজেই জাতিসংঘ সেই বিষয় নিয়ে খুব বেশি মাথা ঘামায়নি। কারণ চীনে বসে সেই কন্যা শিশুর জীবনের নিরাপত্তা নিয়ে আলোচনা করা, এটা হবে চীনের দৃষ্টিকোণ থেকে পলিটিক্যালি ইনকারেক্ট একটি বিষয়। এরপর যদিও তারা কন্যা শিশুর জীবনের নিরাপত্তা এবং কন্যা শিশুর মর্যাদা উন্নীত করার জন্য নানা রকমের রেজুলেশন, প্ল্যাটফর্ম অ্যাকশন এবং কমিটমেন্ট পাশ করে এবং সারা বিশ্বের নাগরিকদেরকে সেগুলো অনুশীলনের নির্দেশ দেয়, কিন্তু এরপরেও সেগুলো খুব একটা কার্যকর হয়নি, এ কথা নিঃসন্দেহে বলা যায়। কারণ 1995 সালে সেই সম্মেলন থেকে বর্তমান সময় আসা পর্যন্ত প্রায় 30 বছর সময় কেটে গেছে। এই 30 বছর সময়েও বিশ্বজুড়ে নারীদের প্রতি, কন্যা শিশুদের প্রতি মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গির খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি, যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের পাশের দেশ ভারত, যেখানে কন্যা শিশু হত্যার হার পৃথিবীর মধ্যে অন্যতম সর্বোচ্চ, যেই প্রসঙ্গে আমরা আগেই বিস্তারিত আলোচনা করেছি। যে কারণে ভারতের সরকার থেকে কর্মসূচি নেওয়া হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও। শেখ আলী আত-তামিমি হাফিজাহুল্লাহ তার একটি লেকচারে এই দৃষ্টান্তের কথা উল্লেখ করেছিলেন এবং তিনি জাতিসংঘের সেই সম্মেলনের কথা উল্লেখ করে বলেছিলেন, প্রায় 20-25 বছর আগে দেওয়া লেকচারে তিনি বলেছিলেন যে, আমি হলফ করেই বলে দিতে পারি সামনের 25 বছর কিংবা 50 বছরেও কন্যা শিশুদের ব্যাপারে তারা কোনো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারবে না। এরপর তিনি বলেন যে, আপনারা হয়তো ভাবতে পারেন যে কিসের ভিত্তিতে আমি এমন কথা বলছি। এরপর তিনি বলেন, জাতিসংঘের প্রতিষ্ঠার বিষয়টির দিকেই লক্ষ্য করুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘ যখন প্রতিষ্ঠিত হয়, যার সাবেক নাম ছিল লীগ অফ নেশনস, তখন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল এই লক্ষ্যকে সামনে রেখে যে এর মাধ্যমে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করা হবে, যুদ্ধ, গণহত্যা এগুলো বন্ধ করা হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই প্রেক্ষাপট ছিল ইউরোপে মিলিয়ন মিলিয়ন মানুষ নিহত হয়, প্রায় 6 মিলিয়ন ইহুদি নিহত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে, তারা গণহত্যার শিকার হয়। এরপর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় এবং জাতিসংঘ প্রতিষ্ঠার 50 বছর যেতে না যেতেই 1995 সালে যখন তারা তাদের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছিল, তখন সেই ইউরোপের মাটিতেই দেখা দিল আরেকটি জঘন্য গণহত্যা, এবং এবার গণহত্যার শিকার হলো বসনিয়ার মুসলিমরা। এইদিকে ইঙ্গিত করে শায়েখ বলেন, এতদিন পর্যন্ত জাতিসংঘের মাধ্যমে কত হিউম্যান রাইটস ঘোষণাপত্র প্রচার করা হলো, কিন্তু কার্যত দেখা গেল দীর্ঘ 50 বছরেও তারা কিছুই অর্জন করতে পারেনি। যে ইউরোপের মানুষেরা গণহত্যার শিকার হয়েছিল বলে, যার ভিত্তিতে জাতিসংঘের প্রতিষ্ঠা, সেই ইউরোপের ভূমিতে আরেকটি গণহত্যা অনুষ্ঠিত হলো জাতিসংঘ প্রতিষ্ঠার 50 বছরের মাথায়। এই কন্যা শিশু হত্যার বিষয়টি, কন্যা শিশুর ব্যাপারে নেতিবাচক ধারণা, সেগুলোকে পরিবর্তন করা এবং এই সমস্যা সমাধান করার ক্ষেত্রে ইসলামের দৃষ্টান্ত মিলিয়ে দেখলে আমরা দেখতে পাই এই ক্ষেত্রে ইসলাম শতভাগ সফল। আমরা ইতিহাস জানি, জাহিলি যুগে আরবদের কিছু বেদুইন গোত্রের মধ্যে এর প্রচলন ছিল। যে সকল কারণে আরবরা কন্যা শিশুদেরকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখত, এমনকি তাদেরকে জ্যান্ত হত্যা করত, তার মধ্যে একটি কারণ ছিল দারিদ্র, অন্যতম প্রধান কারণ, যে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আউলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। দারিদ্রের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, আমি রিজিক দেই তাদেরকে এবং তোমাদেরকে, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মহা অপরাধ। সেই যুগে আরবের রুক্ষ পরিবেশে যেখানে বেঁচে থাকা জীবনের সংগ্রাম ছিল খুবই কঠিন, সেখানে কোনো শিল্পের ব্যবস্থা ছিল না, ব্যবসার ব্যবস্থা ছিল না, কৃষিকাজ ছিল একেবারেই সীমিত, নাই বললেই চলে। সেই রকম একটি পরিস্থিতিতে দারিদ্রের ভয়ে তারা কন্যা শিশুদেরকে হত্যা করত, জানত, কবর দিত। এমনকি বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এক ব্যক্তি বলেছিল যে আমি আমার 10টি মেয়েকে হত্যা করেছি। এরপর সেই লোকটি জানতে চাইল যে আমি মূর্তি পূজা ছেড়ে দিয়েছি, আমি এখন আর কন্যা শিশুদেরকে হত্যা করি না, এই অবস্থায় আল্লাহ তাআলা আমার তাওবা কবুল করবেন কি না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র কিছু সময়ের মধ্যে, কয়েক বছরের মধ্যে কিভাবে সেই প্রজন্মের মানুষদের মধ্যে এত বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছিলেন, কিভাবে কন্যা শিশু হত্যার মতো সেই জঘন্য কুপ্রথা যেটা সমাজের একেবারে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছিল, সেই রীতিকে কিভাবে নির্মূল করলেন, সেটাকে বিলুপ্ত করে দিলেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সফল হয়েছিলেন আর জাতিসংঘ কেন ব্যর্থ হচ্ছে। অন্য কথায়, বিশ্বের সমস্ত সরকারের সম্মিলিত শক্তি কেন ব্যর্থ হচ্ছে মেয়েদের ব্যাপারে মানুষের ধারণাকে ইতিবাচক করতে। শুধুমাত্র আইন পাশ করে একটি কাজ বন্ধ করে দেওয়া নয়, বরং নারীদের প্রতি তৎকালীন মানুষদের দৃষ্টিভঙ্গি এবং চিন্তাধারাকে পরিবর্তন করে দিয়েছিল ইসলাম, যেখানে বর্তমান পৃথিবী ব্যর্থ, যার একটি জ্বলন্ত উদাহরণ আমরা আগে উল্লেখ করেছি, সেটা হচ্ছে আমাদের পাশের দেশেই ভারতে, পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যা যে দেশগুলোতে তার মধ্যে একটি, সেখানে কন্যা শিশুদের প্রতি মানুষের মনোভাব অত্যন্ত নেতিবাচক, যে কারণে সরকার থেকে সামাজিক আন্দোলন পরিচালিত করতে হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও এই শিরোনামে। দুনিয়ার রাষ্ট্রগুলো নানা রকমের আইন তৈরি করেছে, শাস্তি এবং পুরস্কারের বিধান রেখেছে, অথচ ইসলামের বিষয়টি মিলিয়ে দেখলে দেখা যায়, বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয়, কন্যা শিশুদের ব্যাপারে ইতিবাচক মানসিকতা রাখা, তাদেরকে লালন পালন করা, এর বিনিময়ে দুনিয়াতে তাদের জন্য কোনো পুরস্কারের ব্যবস্থা রাখা হয়নি, বরং তাদেরকে যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা হচ্ছে জান্নাতের প্রতিশ্রুতি। কন্যা শিশু লালন পালনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল বিভিন্ন হাদিস উল্লেখ করেছেন, সেখানে বারবার জান্নাতের প্রতিশ্রুতি এই বিষয়টি এসেছে। যার 2টি কন্যা সন্তান, 3টি কন্যা সন্তান কিংবা 1টি কন্যা সন্তান থাকবে, কিংবা বোনের কথা উল্লেখ করা হয়েছে, বিভিন্ন হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের আঙ্গুল দিয়ে দেখিয়েছেন তারা আমার এতটা নিকটবর্তী থাকবে। সুতরাং এটাই হচ্ছে ইসলামের সফলতা এবং বিপরীতে মানবরচিত মতবাদগুলোর ব্যর্থতা। পশ্চিমা সভ্যতার বিপরীতে ইসলামী সভ্যতার আরেকটি তুলনামূলক চিত্র হচ্ছে, ইসলামী সভ্যতা প্রতিষ্ঠার ক্ষেত্রে নারীরা যেভাবে সফলভাবে অবদান রাখতে পেরেছে, অন্য কোনো সভ্যতার প্রতিষ্ঠার ক্ষেত্রে নারীরা এতটা অবদান রাখতে পারেনি। এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ইসলামী সভ্যতার ক্ষেত্রে, ইসলামী সভ্যতাকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নারীরা যে সকল অবদান রেখেছে, সেই অবদান রাখতে গিয়ে তাদেরকে তাদের নারীত্ব বিসর্জন করতে হয়নি, তাদেরকে পুরুষের মতো ভূমিকায় নেমে আসতে হয়নি। উদাহরণস্বরূপ খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার অবদান আমরা উল্লেখ করতে পারি। বলা হয়ে থাকে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পদ এবং কুরবানির মাধ্যমে এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার জ্ঞানের মাধ্যমে। এই সম্পর্কে আমরা উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না এই সিরিজে বিস্তারিত আলোচনা করেছি, সেটা শোনার আমন্ত্রণ জানাচ্ছি। এর বিপরীতে অন্যান্য সভ্যতা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা কেবলমাত্র পুরুষদের অবদানই দেখতে পারি। পশ্চিমা গ্রিক রোমান সভ্যতায় দেখা যায় প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস সবাই ছিলেন পুরুষ। খ্রিস্টান ধর্মযাজক, তারা সবাই ছিলেন পুরুষ। ফরাসি বিপ্লবের কারিগর, যারা চিন্তক বুদ্ধিজীবী, তারা সবাই ছিলেন পুরুষ। রাশিয়ান বিপ্লবের ক্ষেত্রেও একই কথা বলা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের যারা ফাউন্ডিং ফাদার, তারাও সবাই ছিলেন পুরুষ। এভাবে অন্যান্য সভ্যতাও মূলত গড়ে উঠেছে পুরুষদের মাধ্যমে। বিপরীতে ইসলামী সভ্যতার প্রতিষ্ঠার ক্ষেত্রে উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভূমিকার কথা একেবারে অনস্বীকার্য। ইসলামী সভ্যতার প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি একেবারে অল্প কিছু মানুষের তালিকা প্রস্তুত করতে হয়, তাহলে সেখানে অবশ্যই উম্মুল মুমিনিন, খাদিজা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুন্নার নাম অবশ্যই থাকতে হবে। ইসলামী সভ্যতা প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন, এবং এটি হচ্ছে একটি ঐতিহাসিক বাস্তবতা বা ফ্যাক্ট, যেটা কোনো ইন্টারপ্রিটেশন নয়। আর এরই মাধ্যমে আমরা চলে এসেছি আজকের পর্বের একেবারে শেষ অংশে। সর্বশেষ পয়েন্টে আমরা আরেকটি বিষয় উল্লেখ করতে পারি, এই যখন অবস্থা, তাহলে বর্তমানে নারী অধিকার বা নারী প্রশ্ন নিয়ে পশ্চিমারা কেন মুসলিমদেরকে কোণঠাসা করতে চায়, কেন নারী অধিকারের বিষয়টি, কেন ইসলামে নারীদের দেওয়া অধিকারের বিষয়টি তাদের কাছে এতটা হট টপিক হয়ে উঠল, বিশেষ করে গত 30-40 বছরে কেন এই বিষয় নিয়ে এত বেশি আলোচনা করতে হচ্ছে, কেন এই বিষয়ে এত বেশি বই লেখা হচ্ছে। বিশ্বব্যাপী নারীবাদের উত্থান, এটি একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে পশ্চিমা সভ্যতার বিপরীতে মুসলিমদের মধ্যে পরাজিত মানসিকতার বিস্তার। ক্লাসিক্যাল আলেমরা কখনও ইসলামে নারীর অধিকার নিয়ে বই লিখেছেন এমনটা আমরা ইতিহাসে কখনোই দেখতে পাই না। ইসলামে নারীর অধিকার এই শিরোনামে যত বই পুস্তক লেখা হচ্ছে তার সবই লেখা হয়েছে বিশেষ করে গত 30-40 বা সর্বোচ্চ 50 বছরের রেঞ্জে। সুতরাং ইসলামে নারী অধিকার নিয়ে অমুসলিমরা মুসলিমদেরকে যে প্রশ্ন উত্থাপন করেছে এই কালচারের উত্থান ঘটেছে সর্বোচ্চ 100 বছরের মধ্যে। এর আগ পর্যন্ত স্বয়ং পশ্চিমে তাদের নারীদের অবস্থা এতটাই খারাপ ছিল যে মুসলিম নারীদেরকে নিয়ে কথা বলা দূরে থাকুক তাদের পাশে দাঁড়ানোর মতো অবস্থাতেই তারা ছিল না। ধর্মীয় সামাজিক রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে তারা মুসলিম নারীদের থেকে বহু পিছিয়ে ছিল। এরপর কিছু অধিকার আদায়ের আন্দোলন করে যখন কিছু অধিকার অর্জন করল তখন থেকে তারা মুসলিম নারীদের দিকেও আঙ্গুল তুলতে শুরু করল। একসময় যেই নারীদের কোনো অধিকারই ছিল না তারা বর্তমানে মনে করছে তারা এত বেশি অধিকার পেয়েছে যে মুসলিম নারীদের থেকেও তারা এগিয়ে গেছে এবং এই কারণে তারা মনে করছে যে মুসলিম নারীদেরকে উদ্ধার করা তাদের নৈতিক দায়িত্ব। কিন্তু বাস্তবে তাদের সেই সব অধিকার এবং মর্যাদার কী ধরনের, তারা কতটুকু অগ্রগতি অর্জন করেছে নাকি আরও পিছিয়ে গেছে, এই বিষয়গুলো উপস্থাপন করা হবে সামনের পর্বগুলোতে ইনশাআল্লাহ। সেই পর্বগুলো শোনার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের পর্ব এখানেই শেষ করছি। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।